അൽഹംദുലില്ലാഹി റബ്ബിൽ ആലമീൻ വസ്സലാത്തു വസ്സലാമു അലാ സയ്യിദിൽ മുർസലീൻ അമ്മാ ബഅദ് ഫഅഊദു ബില്ലാഹി മിനശ് ശൈത്വാനിർ റജീം ബിസ്മില്ലാഹിർ റഹ്മാനിർ റഹീം വസ്സലാത്തു വസ്സലാമു അലൈക യാ റസൂലുള്ളാഹ് വഅലാ ആലിക വഅസ്ഹാബിക യാ ഹബീബല്ലാഹ് വസ്സലാത്തു വസ്സലാമു അലൈക യാ നബിയല്ലാഹ് വഅലാ ആലിക വഅസ്ഹാബിക യാ നൂറല്ലാഹ്. ദർശക ദേഖছেন অনুষ্ঠান আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের সুন্নাত. আমরা তৃতীয় পর্বে হাজির হয়েছি আজকে। তো গত দুটি পর্বে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকে ইনশাআল্লাহ আমরা একটি নতুন বিষয় নিয়ে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের অন্য একটি সুন্নাত নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আসুন শুরুতে আমরা দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রসিদ্ধ তাবেই বুজুর্গ সৈয়দুনা ওয়াহাব বিন মুনাব্বি রহমতুল্লাহি তাআলা আলাই বর্ণনা করেন, যখন আদম আলা নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হলো আর উনি যখন জান্নাতের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম এই লেখাটি দেখতে পেলেন, তখন তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আমার আল্লাহ, আমার থেকেও প্রিয় তোমার নিকট কোনো কিছু আছে কি? তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হ্যাঁ, যেটি তুমি দেখতে পেয়েছ জান্নাতের দরজায় আমার নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার নিকট সবচাইতে বেশি প্রিয়। তো যখন মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করা হলো, তখন আদম আলা নবীন ওয়ালিহি সালাতু ওয়াসালামের মনে ওনাকে বিবাহের ইচ্ছা এটা জেগে উঠল, অর্থাৎ মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের জন্য উনি ইচ্ছা পোষণ করলেন আর আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, যদি তুমি চাও যে তোমার সাথে তাকে বিবাহ করিয়ে দেয়া হোক, তাহলে যে নাম আমার নামের সাথে দেখেছ ওই নামের উপর মোহরানা স্বরূপ 10 বার দরুদে পাক পাঠ করো। তো আদম আলা নবীন ওয়ালিহি সালাতু ওয়াসালাম 10 বার দরুদে পাক পাঠ করলেন আর আদম আলা নবীন ওয়ালিহি সালাতু ওয়াসালামের সাথে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করিয়ে দেয়া হলো। তো প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা পেলাম? যে নবী পাক আলিহি সালাতু ওয়াসালামের উপর দরুদ এটা আল্লাহ পাকের দরবারে অনেক প্রিয়, যার কারণে মোহরানা স্বরূপ 10 বার দরুদে পাকের হাদিয়া পেশ করতে বলেছেন। আর আমরা জানি যে মোহরানা এটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা বরকতপূর্ণ, একটি বিবাহের জন্য মোহরানা আদায় করা বা মোহরানা ধার্য করা এটা খুবই বরকতওয়ালা একটি বিবাহ। আর যেটা আমি আপনাদেরকে আলোচনা করেছি, 10 বার দরুদে পাক মোহরানা স্বরূপ পেশ করা, এটা কিন্তু আমাদের জন্য জায়েজ নেই, এটা ওনার জন্য জায়েজ ছিল বা ওনাকে এটা বলা হয়েছিল বিধায় উনি সেটা মোহরানা স্বরূপ পেশ করেছিলেন, কিন্তু আমাদের জন্য আমাদের যে বিধান, আমাদের মোহরানা করার মোহরানা ধার্য করার যে সিস্টেম, সেই সিস্টেম মোতাবেক কিন্তু আমাদেরকে মোহরানা ধার্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহব্বত সহকারে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে বিষয় নেওয়া হয়েছে সুন্নতি বিবাহ। আমরা জানি যে বিবাহ করা এটা আম্বিয়ে কেরাম আলিহিমুসসালামদের সুন্নাতে মোবারকা। যারা দুনিয়াতে এসেছেন, যারা দুনিয়াতে এসে দিনের তাবলিগ করেছেন, দিনে ইসলাম মানুষের কাছে পৌঁছেছেন, এনারা সবাই কিন্তু বিবাহ করেছে, কিন্তু দুজন ব্যতীত। তারা কারা আসুন আমরা জেনে নিই। বলা হচ্ছে যে আদম আলা নবীন ওয়ালিহি সালাতু সালাম থেকে শুরু করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সকল নবী রসুলরা দুনিয়াতে এসেছেন, যে সকল আম্বিয়ে কিরাম দুনিয়াতে এসেছেন, সবাই বিবাহ করেছেন, কিন্তু ঈসা আলা নবীন ওয়ালিহি সালাতু ওয়াসালাম, আমরা সবাই জানি যে ইনাকে আসমানের উপর উঠিয়ে নেওয়া হয়েছে, ইনি কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন, ইনি কিন্তু বিবাহ করেননি। ইনি যখন কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন, তখন উনি বিবাহ করবেন, ওনার সন্তান সন্ততি হবে, এবং একটা সময় পরে উনি দুনিয়া থেকে আবার পর্দা লাভ করবেন, অর্থাৎ দুনিয়া থেকে উনি ওফাত লাভ করবেন, এবং ওনার মাজার শরীফও হবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে। জি হ্যাঁ, মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে ওনার কিন্তু রওজা করা হবে, ওনার কবর সেখানে করা হবে। আমরা জানি এজন্যই নবী পাক আলিহি সাল্লাতুসাল্লামের রওজার পাশে ঈসা আলা নবীন আলিহি সাল্লাতুসাল্লামের জন্য কিন্তু রওজার ব্যবস্থা করে রাখা হয়েছে। আরেকজন যিনি নবী বিবাহ করেননি তিনি ছিলেন হযরত সাইয়েদুনা ইয়াহইয়া আলা নবীন আলিহি সাল্লাতুসাল্লাম। ইনি কিন্তু বিবাহ করেননি, ইনি বিবাহ ব্যতীত দুনিয়া থেকে বিদায় লাভ করেছেন, ওফাত লাভ করেছেন, কিন্তু ইনি সবাইকে বিবাহের জন্য উৎসাহ প্রদান করতেন, অর্থাৎ সবাইকে যাতে বিবাহ করে সবাই, এ ব্যাপারে উনি কিন্তু তারগিব দিতেন, অনুপ্রেরণা দিতেন, উৎসাহ দিতেন। তো এই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এটা উনি নিজে আমল করেননি, কিন্তু উম্মতদেরকে এটার উৎসাহ এজন্য দিতেন কেননা বিবাহ করা সকল আম্বিয়ে কেরামের সুন্নাত, এজন্য উনি ওনার উম্মতদেরকে এটার উৎসাহ প্রদান করতেন। তাহলে বোঝা গেল আর জানা গেল ইউনিক বিষয় যে সব আম্বিয়ে কেরাম বিবাহ করেছেন, শুধুমাত্র ইয়াহইয়া নবী এবং ঈসা আলা নবীন আলিহি সাল্লাতুসাল্লাম নবী। আমরা তো জানি ইয়াহইয়া আলিহি সাল্লাতুসাল্লাম উনি বিবাহ করেননি, কিন্তু ঈসা আলিহি সাল্লাম উনি কিয়ামতের আগে যখন আসবেন তখন কিন্তু বিবাহ করবেন আর ওনার সন্তান সন্ততি হবে। বিবাহের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনের অনেক আয়াতে মোবারাকায় উৎসাহ দিয়েছেন এবং বর্ণনা করেছেন, আলোচনা করেছেন বিবাহকে নিয়ে। যেমন পারা ১৩ সূরা রদ এর ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, এবং নিশ্চয় আমি আপনার পূর্বে রসুল প্রেরণ করেছি এবং তাদের জন্য স্ত্রী ও সন্তান সন্ততি সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক আম্বিয়ে কিরাম আলাইহিমুসসালাম এসেছেন এবং ওনাদেরকে স্ত্রীও দান করা হয়েছে, সন্তান সন্ততিও দান করা হয়েছে। সূরা নূরের ৩২ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে কানজুল ইমান থেকে অনুবাদ, এবং বিবাহ সম্পাদন করো, বিবাহ সম্পাদন করে দাও তোমাদের মধ্যে তাদেরই যারা বিবাহহীন রয়েছে, যারা বিবাহহীন বা বিবাহবিহীন রয়েছে, এবং নিজেদের উপযুক্ত দাস দাসীদেরকেও। যদি তারা অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ তাদের অভাব মুক্ত করে দেবেন আপন অনুগ্রহ থেকে, এবং আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানী। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা বিবাহবিহীন আছে, যারা অবিবাহিত আছে তাদেরকে বিবাহ করিয়ে দাও, যাদের উপযুক্ত কন্যা সন্তান পুত্র সন্তান আছে তাদেরকে বিবাহ করিয়ে দাও, যাদের দাস দাসী আছে উপযুক্ত তাদেরকে বিবাহ করিয়ে দাও, যদি তারা অভাবগ্রস্ত হয় আল্লাহ পাক অভাব মুক্ত করে দিবেন বিবাহের কারণে। তো আমরা অনেকে বিবাহ দেরিতে করি, কেন করি? তার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমি এখন অভাবে আছি, ইনকাম কম, ইনকাম সোর্স কম, বা যেভাবে আয় করার দরকার বিবাহ করলে যতটুকু প্রয়োজন ততটুকু বর্তমানে আমার নেই, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে বিবাহ করো আমি অভাব মুক্ত করে দিব। তো বিবাহ মানে কি? আমরা তো বিবাহ এমনি করেই ফেলছি, বিয়ের সময় আসতেছে বিয়ে করে ফেলছি বা কন্যা সন্তানদেরকে বিয়ে দিয়ে ফেলছি, কিন্তু আসলে বিবাহ মানেটা কি? অনেক ওলামায়ে কেরাম বলেছে যে বিবাহ মানে হচ্ছে, ম্যারেজ মিন্স হচ্ছে মিলিত হওয়া, টু কানেক্ট। কার সাথে কার মিলিত হওয়া? স্বামীর সাথে স্ত্রীর মিলিত হওয়া, অপরিচিত একটি পুরুষের সাথে মহিলার মিলিত হওয়া, অপরিচিত একটি পরিবারের সাথে অন্য একটি পরিবারের মিলিত হওয়া, অপরিচিত একটি সমাজের সাথে অন্য একটি সমাজের মিলিত হওয়া, এটার মানেই হচ্ছে বিবাহ। আপনি দেখুন না, বিবাহের মাধ্যমে যাদেরকে চিনতো না জানতো না তারা পর্যন্ত মিলিত হয়ে অনেক আপন হয়ে যায়, এটার নামই হচ্ছে বিবাহ। তো এজন্য বিবাহ করার মাধ্যমে আল্লাহ তাআলা অন্যতম যে বরকতটুকু রেখেছেন, অন্যতম যে উপকারটুকু রেখেছেন, যে দুটি পরিবারকে আল্লাহ পাক মিলিত করে দিয়েছেন, দুটি সমাজকে আল্লাহ পাক মিলিত করে দিয়েছেন, দুটি মানুষকে আল্লাহ পাক মিলিত করে দিয়েছেন, তো এটাই হচ্ছে বিবাহের অন্যতম বরকত। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর বলেন, ঈমান ও বিবাহ দুটি পৃথক আমল, ঈমান আর বিবাহ দুটি পৃথক আমল, কিন্তু এ দুটি এমন ইবাদত এমন নেকি যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এ দুটি নেকি, এ দুটি ইবাদত কী কী? ইমান আর বিবাহ। তো আল্লাহ পাক বিবাহের মধ্যে যে বড় বড় বরকতগুলো রেখেছেন তার মধ্যে যদি আমরা দেখি বা সেদিকে যদি আমরা তাকাই, তাহলে বিবাহের কারণে আমরা বড় বড় আম্বিয়ায়ে কিরাম পেয়েছি, আমরা নবীদেরকে পেয়েছি, আমরা রসুলদেরকে পেয়েছি, বিবাহের মাধ্যমে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে পেয়েছি, বিবাহের মাধ্যমে আমরা বড় বড় গাউস কুতুব আবদাল ওয়ালিয়ে কিরামদেরকে পেয়েছি। বিবাহে ছাড়া এগুলো হতো না। আমরা জানি যে বিবাহের পরই একটি সন্তান দুনিয়াতে আসে, একটি পুত্র সন্তান বা কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আসে। তাহলে চিন্তা করুন যে আল্লাহ পাক বিবাহের মধ্যে কতটুকু বরকত দিয়েছেন, যে বিবাহের কারণে আমরা আমার গৌসে পাককে পেয়েছি, বিবাহের কারণে আমরা আমার খাজা মঈনুদ্দিনকে পেয়েছি, বিবাহের কারণে আমরা আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি পেয়েছি, বিবাহের মাধ্যমে আমরা রাবেয়া বসরিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহাকে পেয়েছি, বিবাহের মাধ্যমে আমরা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি। তো বিবাহ এমন একটি বন্ধন যে বন্ধনের কারণে অনেক নেককার লোকের সৃষ্টি করে, অনেক রিয়াজতকারীর সৃষ্টি করে, অনেক ভালো ভালো মানুষের আগমন ঘটায়। তো এজন্য বিবাহের অনেক বরকত আছে। তো বিবাহের ব্যাপারে নবিয়ে পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর সুন্দর রেওয়ায়াত আমাদেরকে পেশ করেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ইসলামকে মহাব্বত করে, যে ইসলামকে মহাব্বত করে ভালোবাসে, তার উচিত আমার সুন্নাতকে ভালোবাসা, আর বিবাহ হচ্ছে আমার সুন্নাত। অর্থাৎ আমরা আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সারমর্ম আমি আরজ করেছি, যে যে ব্যক্তি ইসলামকে মহাব্বত করবে, ইসলামকে ভালোবাসবে, তার উচিত আমার নবিয়ে পাকের সুন্নাতকে ভালোবাসা, আর আমার নবিয়ে পাকের অন্যতম একটি সুন্নাত হচ্ছে বিবাহ করা। আমরা জানি নবিয়ে পাক আলাইহিস সালাতু সালামের অনেক স্ত্রীগণ ছিলেন, অনেক পুত ও পবিত্র স্ত্রীগণ ছিলেন। তো আমার নবিয়ে পাক আলাইহিস সালাতু সালাম নিজেও বিবাহ করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন বিবাহ করার ব্যাপারে, বিবাহ দেওয়ার ব্যাপারে। নবী পাক আলাইহিস সালাতু সালাম ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিসে পাক এভাবে ইরশাদ করেন, হাদিস নাম্বার 1846। নবী পাক আলাইহিস সালাতু সালাম ইরশাদ করেন, বিবাহ আমার সুন্নাত, যে আমার সুন্নাতের উপর আমল করল না সে আমাদের দলভুক্ত নয়। এখানে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে বিবাহ হচ্ছে নবিয়ে পাকের সুন্নাত, আর যে আমার সুন্নাতের উপর, নবিয়ে পাকের সুন্নাতের উপর আমল করবে না সে নবিয়ে পাকের অন্তর্ভুক্ত না, সে নবিয়ে পাকের দলের অন্তর্ভুক্ত না। তো আমাদের উচিত যে বিবাহ করা। অনেকে বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, বিবাহ করতে চায় না, বিভিন্ন কারণে বিবাহ থেকে দূরে থাকে। অনেকে এটাও বলে যে এখনও বয়স হয়নি, বা এখনও ভালো কিছু উপার্জন করছে না, এখনও তার যোগ্যতা হয়নি, অনেক কিছু চিন্তাভাবনা করে ফ্যামিলি থেকেও বা নিজেরও অনেক ধরনের চিন্তা চেতনা থাকে, যেগুলোর উপর বেস করে বিবাহের দিকে আগ বাড়ায় না অনেকে। তো এজন্য নবিয়ে পাক আলাইহিস সালাতু সালাম বলেছে যে ওনার সুন্নাতকে যে ভালোবাসবে না, আমল করবে না, সে নবিয়ে পাকের দলের অন্তর্ভুক্ত হবে না। তো আমাদের উচিত যে যাতে আমরা এই মহান যে সুন্নাত বিবাহ করা, এই বিবাহের দিকে নিজের সন্তানদেরকে অনুপ্রেরণা জাগাই, বা কেউ না করে থাকলে নিজেরাও করার নিয়ত করে নেই। আসলে আমরা বিবাহকে অনেক কঠিন মনে করে ফেলেছি, বিবাহ করাটাকে অনেক জটিল করে ফেলেছি, যার কারণে আমরা সেদিকে এখন আগ বাড়াতে বা সেদিকে আমরা স্টেপ নিতে আমরা খুব ভয় পাই, বা অনেক কিছু হেজিটেশনের মধ্যে পড়ে যাই যে কীভাবে করব, কীভাবে হবে, বা এত খরচ, কীভাবে এ সমাজের সাথে তাল মিলিয়ে আমি বিবাহের জন্য এখন প্রস্তুত হব, অনেক কিছু মাথার মধ্যে ঘোরে, যার কারণে কিন্তু আমরা বিবাহের জন্য প্রস্তুত হতে চায় না। বলা হচ্ছে যে বিবাহ এমন একটি সুন্নাত যা অর্ধেক দিনকে বাঁচিয়ে দেয়, অর্থাৎ দিন, দিনে ইসলাম বা আমার ইমান যেটা আছে এটার অর্ধেক বাঁচিয়ে দেয় বিবাহ, বিবাহ করলে, আর বাকি অর্ধেক দিন বাঁচবে আল্লাহ পাককে ভয় করলে। অর্থাৎ পরিপূর্ণ দিনদার কাকে বলা হবে? যে বিবাহ করলো সে অর্ধেক দিনদার হয়ে গেল, আর বাকি অর্ধেকের জন্য তাকে আল্লাহ পাককে ভয় করতে হবে, তাহলেই সে পরিপূর্ণ দিনদার হয়ে যাবে, তার দিন পরিপূর্ণভাবে হিফাজত হয়ে যাবে। তো এজন্য বিবাহ দিনকে বাঁচিয়ে দেয়। আল্লাহ পাক এটার মধ্যে কতটুকু বরকত রেখেছে যে বিবাহ করো, অর্ধেক দিন হিফাজত হয়ে যাবে। এরপর বলা হচ্ছে যে বিবাহ এমন একটি জিনিস যে অসংখ্য গুণা থেকে আমাদেরকে হিফাজত করে, অসংখ্য গুণা। আপনি দেখুন, বিবাহের মাধ্যমে বান্দা এমন অনেক গুণা যেগুলোর মধ্যে লিপ্ত ছিল সেগুলো থেকে আস্তে 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 সে নিজেকে বাঁচিয়ে নেয়, নিজেকে হিফাজত করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটু চিন্তা করলে লক্ষ্য করা যাবে যে সবচেয়ে বেশি গুণা হয় কিন্তু চোখের মাধ্যমে। চোখ দিয়ে প্রথমে দেখা হয়, এরপর মাইন্ডের মধ্যে সেটাকে ধারণ করা হয়, এরপর সেখানে আস্তে 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 বিভিন্ন গুনাহের বাসা বাড়তে থাকে। তো এজন্য চোখের মাধ্যমে প্রথমে কিন্তু আমাদের গুনাহ স্টার্ট হয় এবং সবচেয়ে বেশি গুনাহও হয় এই চোখের মাধ্যমে। তো বলা হচ্ছে যে বিবাহ করলে চোখ হিফাজত হয়ে যায়, চোখের হিফাজত করা যায়, বিবাহের মাধ্যমে চোখের গুনাহ থেকে বাঁচা যায়। আর সবচেয়ে বড় যে বেনিফিট বিবাহের, সেটা ওলামায়ে কেরাম বলেছেন যে বিবাহের মাধ্যমে নিজের লজ্জাজনক স্থানের হিফাজত হয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক শরীয়তের হুকুমের মধ্যে কত বরকত রেখেছেন, শরীয়তের বিধানের মধ্যে আল্লাহ পাক কতটুকু বরকত রেখেছেন যে বিবাহ করো, চোখের হিফাজত হয়ে যাবে, বিবাহ করো, তোমার হাতের গুনাহের হিফাজত হয়ে যাবে, বিবাহ করো, কানের গুনাহের হিফাজত হয়ে যাবে, বিবাহ করো, পায়ের গুনাহের হিফাজত হয়ে যাবে, বিবাহ করো, লজ্জাস্থানের হিফাজত হয়ে যাবে। তো এই জন্য বিবাহের মধ্যে অনেক গুনাহের ঔষধ রয়েছে। তো এই জন্য আমি আরজ করবো, যারা এখনও বিবাহ করিনি আমরা, তারা তাড়াতাড়ি বিবাহের জন্য প্রস্তুত হয়ে যায়। আর যে সকল মা বাবা আমাকে শুনছেন, আমি বলবো অনেক মা বাবার এক্ষেত্রে অবদান রাখা উচিত। মা বাবারা চিন্তা করে যে না, ছেলের এখনও সবে মাত্র 25 বছর, এটা তো অনেক কম বয়স, এখন কীভাবে আমি তাকে বিবাহ করাবো। আরও বয়স হোক, 30 হোক, 35 হোক, অনেক মা বাবার এখনও পর্যন্ত ওই মন মানসিকতা রয়েছে। তো এই জন্য আমি আরজ করবো যে ছেলেকে যদি গুণা থেকে বাঁচাতে চান, শুধু ছেলে নয় নিজেকেও যদি গুণা থেকে বাঁচাতে চান, নিজের সন্তান সন্ততিদেরকে বিবাহ করিয়ে দিন, অতি তাড়াতাড়ি বিবাহ করিয়ে দিন। এতে করে আপনিও বেঁচে যাবেন, আপনার সন্তানের দিন বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে, আমল বেঁচে যাবে, আমল মজবুত হয়ে যাবে। তো এই জন্য বিবাহ অনেকগুলো গুনাহের রোগের ঔষধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিবাহ করার এবং অতি তাড়াতাড়ি করার মন মানসিকতা তৈরি করার তৌফিক দান করুক। বলা হচ্ছে, খুব ভালোভাবে শুনবেন, বিবাহিতদের 2 রাকাত নামাজ অবিবাহিতদের 70 রাকাত নামাজের চাইতেও বেশি শ্রেষ্ঠ। তো দেখুন বিবাহিতদের কত ফজিলত। তো এই জন্য বিবাহ করে নেওয়া উচিত। আসলে বর্তমান সমাজে যে বিবাহগুলো আমরা দেখছি, যে বিবাহের রীতিনীতি এখন শুরু হয়ে গেছে, যে কালচার আমরা দেখছি আমাদের সমাজের মধ্যে বিবাহকে ঘিরে, খুবই করুণ অবস্থা। আজকে নবী পাক আলাইহিস সালামের ওই হাদিসে পাক আমরা সবাই জানি, ওই বিবাহ বরকতপূর্ণ যে বিবাহে খরচ কম হয়, ওই বিবাহ বরকতপূর্ণ যে বিবাহে খরচ কম হয়, সেটা ছেলের পক্ষেও মেয়ের পক্ষেও। কিন্তু আজকে দেখুন বিয়ের নামে কত ধরনের অপসংস্কৃতি চালু হয়ে গেছে। মেয়েদের ক্ষেত্রে যদি ধরা হয়, মহরানা উচ্চ দরে ধরা হচ্ছে, ছেলের পক্ষে যদি দেখা হয় অনেক বেশি বেশি যৌতুকের ফরমায়েশ করা হচ্ছে। তো এগুলো কেমন বিবাহ? বিবাহ তো নবী পাক আলাইহি সালাতু সালাম শিখিয়েছেন, বিবাহ কিভাবে করতে হবে সে ব্যাপারে উৎসাহ দিয়েছেন। আর আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালাম কত সাদাসিধাভাবে বিবাহ করেছেন সেটা আমরা সবাই রেওয়ায়েতের মধ্যে শুনতে পেয়েছি। তো এই জন্য আমাদের উচিত যে বিবাহ তো করবো, কিন্তু স্বল্প খরচে, স্বল্প খরচে যে বিবাহ হয় সেটাই বরকতপূর্ণ বলা হয়েছে। নবী পাক আলাইহি সালাতু সালামের দরবারে একবার এক সাহাবি এসে আরজ করল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, আমার ঘরে অনেক অভাব, আপনি কোনো পথ দেখিয়ে দিন। তো নবী পাক আলাইহি সালাতু সালাম ইরশাদ করলেন, তুমি কি বিবাহিত? তো তিনি বললেন না। তো নবী পাক আলাইহি সালাতু সালাম তাকে ইরশাদ করলেন যে বিবাহ করে নাও, তোমার অভাব দূর হয়ে যাবে। তো এসেছে অভাব দূর করার জন্য, কিন্তু নবী পাক পথ দেখিয়ে দিচ্ছেন যে বিবাহ করে নাও, অভাব দূর হয়ে যাবে। তো যে নজওয়ান বা যে পরিবার আজকে চিন্তা করেন যে বিবাহ করলে এতগুলো খরচ কীভাবে সামলাবো, তাদের জন্য এই সমস্ত ঘটনাগুলো এক একটা উজ্জ্বল দৃষ্টান্ত। যে বিবাহ করলে আল্লাহ পাক গায়েবের খাজানা থেকে রিজিক প্রদান করবেন। আরে ভাই, যে আমার কাছে আসবে, যে আমার সাথে সংসার করবে, সে তো তার রিজিক সাথেই নিয়ে এসেছে, আমার টেনশন করার দরকার কি? এমন এমন রেওয়ায়াত বা এমন এমন বাস্তব ঘটনা আমরা শুনতে পাই যে অনেক আমাদের ইসলামী ভাই, আমি শুনেছি যে অনেক ইসলামী ভাই বিবাহের আগে তার স্যালারি কম ছিল, তার উপার্জন কম ছিল, কিন্তু বিবাহের পরে তার আল্লাহ তাআলার পক্ষ থেকে উপার্জন বেড়ে যায়, তার রিজিকের মধ্যে, তার রোজগারের মধ্যে বরকত চলে আসে। এটাই হচ্ছে বিবাহের অন্যতম একটা বরকত। তো এই জন্য আমরা বিবাহ করব সুন্নাত পদ্ধতিতে করব। শেখ হাতেরিকা তামির আহলে সুন্নাতের একটি ঘটনা আমার মনে পড়ে গেল, যে উনি যখন ওনার বড় শাহজাদার অলিমা করেছেন, হাজি শাহিদ দামাত বরকাতুল্লাহ আলিয়া, উনি এভাবে বলছেন যে ওনাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে অলিমাতে। অলিমাতে শুধু ছিল চাল আর ডাল। আজকে তো আমরা অলিমার নামে কত কিছু আয়োজন করে থাকি, কিন্তু দেখুন একজন সংগঠনের আমির ওনার ছেলের অলিমা কেমন হয়েছে। শুধু চাল ডাল দিয়েই উনি অলিমা করে নিয়েছেন, একদম সাদাসিধাভাবে, একদম সাদাসিধাভাবে। তো আমি বলবো যে বিবাহের নামে এখন যে অপসংস্কৃতিগুলো আছে, আমরা এগুলো থেকে সরে আসি, বিবাহকে সহজ করে দেই, দেনমোহর অল্প দেনমোহর আমরা ধার্য করি, মেয়ের পক্ষকে বেশি চাপাচাপি না করি, এরপর যৌতুকের দিকে আমরা অগ্রসর না হই। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমাদের বিবাহ বরকতপূর্ণ হবে, আমাদের নসল দিয়ে যেটা আসবে সেটাও আল্লাহওয়ালা হবে। আজকে আমাদের নসল দিয়ে, আমাদের উত্তরাধিকার সূত্রে বা আমাদের প্রজন্ম যারা আসছে, এরা আল্লাহওয়ালা না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের বিবাহগুলো শরীয়তসম্মতভাবে না হওয়ার কারণে। আমাদের বিবাহ যদি শরীয়তসম্মতভাবে হয় এবং আমরা যদি স্বামী এবং স্ত্রী উভয়ে আল্লাহ তাআলার পথে যদি আমরা চলতে থাকি, ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এরাও আল্লাহ ওয়ালা হবে, আল্লাহমুখী হবে এবং দিনদার হবে, আশিকে রসুল হবে। তো আমাদের উচিত যে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা বিবাহ করব সুন্নাত পদ্ধতিতে করব। ইনশাআল্লাহ যারা করেনি তাদেরকে উৎসাহ প্রদান করব, তারা যাতে এই সুন্নাতের উপর আমল করে। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সামনের অনুষ্ঠান দেখার দাওয়া দিয়ে এখানে শেষ করছি। সল্লাল হাবিব সল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।